नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरये नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवती नष्टकी। आज के श्रीमद् भागवत चतुर्थ स्कंध 23 नम्बर अध्याय 5 नम्बर श्लोक पाठ करे श्रवण करब। এই অধ্যায়ে পৃথু মহারাজের ভগবত ধামে গমন সম্বন্ধে আলোচনা করা হয়েছে। কন্দমূল ফলাহার শুষ্ক পর্ণাসন কচে অবভক্ষ কতিচিৎ পক্ষান বায়ুভক্ষস্তত পরম। কন্দমূল ফলাহার শুষ্ক পর্ণাসন কচে। কন্দমূল ফলাহার শুষ্ক পর্ণাসন কচে অবভক্ষ কতিচিৎ পক্ষান বায়ুভক্ষস্তত পরম। উপাদকৃত কন্দ বৃক্ষের স্কন্দ, মূল শিকর, ফল ফল, আহার আহার করে, শুষ্ক শুকনো, পর্ণ পাতা, অসন আহার করে, কচিত কখনো কখনো, অপভক্ষ জলপান করে, কতিচিত কয়েক, পক্ষান পক্ষ, বায়ু বায়ু, ভক্ষ শ্বাস নিয়ে, ততহ পরম তারপর। অনুবাদ, তপবনে পৃথু মহারাজ কখনো কন্দমূল ফল, কখনো শুষ্ক পত্র আহার, কখনো বা কেবল জল পান করে কয়েক পক্ষকাল অতিবাহিত করতেন। অবশেষে কেবল বায়ু ভক্ষণ করে তিনি জীবন ধারণ করেছিলেন। রূপ মহারাজ একই স্টাইল হচ্ছে দেখছি। আপনারা বলবেন, তপবনে পৃথু মহারাজ কখনো কন্দমূল ফল, কখনো শুষ্ক পত্র, কখনো শুষ্ক পত্র আহার, কখনো বা কেবল জলপান করে কয়েক পক্ষকাল অতিবাহিত করতেন। অবশেষে কেবল বায়ু ভক্ষণ করে তিনি জীবন ধারণ করেছিলেন। তাৎপর্য, ভগবদ গীতায় যোগীদের বনে নির্জন স্থানে গিয়ে পবিত্র স্থানে একাকী বাস করার নির্দেশ দেওয়া হয়েছে। পৃথু মহারাজের আচরণ থেকে আমরা বুঝতে পারি যে তিনি যখন বনে গিয়েছিলেন তখন শহর থেকে কোনো ভক্ত বা শিষ্য প্রেরিত পক্ক অন্ন তিনি আহার করেননি। বনবাসের ব্রত গ্রহণ করা মাত্রই মূল স্কন্দ ফল শুষ্ক পত্র অথবা প্রকৃতির দানস্বরূপ যা পাওয়া যায় তাই কেবল আহার করতে হয়। পৃথু মহারাজ বনে বাস করার জন্য এই সমস্ত নিয়মগুলি কঠোরতাপূর্বক অঙ্গীকার করেছিলেন এবং কখনো কখনো তিনি কেবল শুষ্ক পত্র আহার করেছিলেন এবং অল্প একটু জল পান করেছিলেন। কখনো তিনি কেবল গাছের ফল আহার করে জীবন ধারণ করেছিলেন এবং অবশেষে তিনি কেবলমাত্র বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করেছিলেন। এইভাবে তিনি বনে বাস করেছিলেন এবং কঠোর তপস্যা করেছিলেন, বিশেষ করে আহারের ব্যাপারে। পক্ষান্তরে বলা যায় যে যারা পারমার্থিক জীবনে অগ্রসর হতে চান তাদের পক্ষে অত্যাধিক আহার করা কখনো উচিত নয়। শ্রী রূপ গোস্বামী সাবধান করে দিয়েছেন যে অত্যাধিক আহার এবং অত্যাধিক প্রয়াস পারমার্থিক জীবনে উন্নতি সাধনের পক্ষে প্রতিবন্ধক স্বরূপ। বৈদিক নির্দেশ অনুসারে বনে বাস করা সাত্ত্বিক, শহরে বাস করা রাজসিক এবং বেশ্যালয় অথবা মদিরালয়ে বাস করা তামসিক, কিন্তু মন্দিরে বাস করা বৈকুণ্ঠে বাস করারই সামিল, যা জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন মানুষকে ভগবানের মন্দিরে বাস করার সুযোগ দিচ্ছে, যা হচ্ছে বৈকুণ্ঠ থেকে অভিন্ন। তাই কৃষ্ণ ভক্তকে বনে যেতে হয় না এবং কৃত্রিমভাবে পিতু মহারাজ অথবা বনবাসী মুনি ঋষিদের অনুকরণ করতে হয় না। শ্রীল রূপ গোস্বামী মন্ত্রীর পদ থেকে অবসর গ্রহণ করার পর বৃন্দাবনে গিয়েছিলেন এবং পিতু মহারাজের মতো একটি গাছের নিচে বাস করেছিলেন। তখন থেকে অনেকে রূপ গোস্বামীর অনুকরণ করে বৃন্দাবনে বাস করতে গিয়েছে, কিন্তু পারমার্থিক জীবনে অগ্রসর হওয়ার পরিবর্তে তাদের অনেকেই অধঃপতিত হয়েছে এবং বৃন্দাবন ধামে অবৈধ স্ত্রী সঙ্গ, দূতক্রিয়া ও আসবপানের শিকার হয়েছে। কৃষ্ণ ভাবনামিত আন্দোলন পাশ্চাত্য দেশগুলিতে প্রবর্তন করা হয়েছে, কিন্তু পাশ্চাত্যের মানুষের পক্ষে পৃথু মহারাজ ও রূপ গোস্বামীর মতো বনে গিয়ে কঠোর তপস্যা করা সম্ভব নয়। কিন্তু পাশ্চাত্যের মানুষেরা অথবা যে কোনো মানুষ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে মন্দিরে বাস করতে পারেন, যা বনবাসের থেকেও শ্রেষ্ঠ, এবং অন্য কিছু গ্রহণ না করে কেবল কৃষ্ণপ্রসাদ গ্রহণের ব্রত অবলম্বন করতে পারেন এবং চারটি বিধিনিষেধ পালন করে প্রতিদিন ষোলমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন। এইভাবে আচরণ করলে তার আধ্যাত্মিক জীবন কখনো বিচলিত হবে না। এখানে ছিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। মুকম করতি বাচলম পঙ্গুর লঙ্ঘায়তে গিরিং যৎকৃপাতমহম বন্দে শ্রীগুরুদিন তারিণাম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যেশ্বরম নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে সুমতে জয়পতাকা সমিতি নামিনে নম আচার্য পাদায়নি তাই কৃপা প্রদায়নি গৌরকথ ধামোদায় নগর গ্রাম তারিণাম। এই অধ্যায়ে পৃথু মহারাজের ভগবত ধামে গমন সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। এখন যে সমস্ত শ্লোক চলছে সেটা হচ্ছে পৃথু মহারাজের ভগবত ধামে যাওয়ার জন্য প্রস্তুতি। যেমন তাৎপর্য পড়ছিলাম কালকে থেকে পড়ছি, তো কি ঘরে এইখান থেকে আমরা কি ধরনের শিক্ষা লাভ করতে পারি, অনেকগুলো সুন্দর সুন্দর পয়েন্ট ছিল প্রভুপাদ তাৎপর্যে তুলে ধরেছেন। তো প্রথম যে শিক্ষা প্রভুপাদ দেওয়ার চেষ্টা করছেন, আমরা যে আশ্রমে থাকব বা যে দায়িত্বে থাকব সেটাকে ঐকান্তিকতা সহকারে পালন করা দরকার। সুপ্রীতি মহারাজ কেন এত সুন্দর বানপ্রস্থ জীবনযাপন করতে পারছেন, আগের শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে তিনি সুন্দরভাবে যখন তিনি গৃহস্থ ছিলেন, রাজা ছিলেন, তখন তার কর্তব্য কর্ম খুব নিষ্ঠা সহকারে পালন করেছিলেন। তো মনুষ্য জীবন হচ্ছে দায়িত্বপূর্ণ জীবন। তা আমাদের সমস্যাটা হচ্ছে কলিযুগের মানুষ হচ্ছে দায়িত্ব জ্ঞানহীন। আমরা সবসময় খুঁজে বেড়াই যে কোন জায়গায় কোনো দায়িত্ব নাই, তাই না? বৈরাগ্যের নামে আমরা খুঁজে বেড়াই কোথায় আমরা একটু আরামে থাকতে পারব। তো আধ্যাত্মিক জীবনটা এমন ভাবে তৈরি করা হয়েছে কোনো আশ্রমেই সেইটার সুযোগ নাই। তো আমাদের বাস্তব জীবন থেকে আমরা যেটা উপলব্ধি করি, দুটো আশ্রম খুব প্রকট, বানপ্রস্থ সন্ন্যাস খুব কম, মেজরিটি কম, মেন হচ্ছে ব্রহ্মচারী এবং গৃহস্থ। তো এই দুটো আশ্রমের কিছু সুবিধা রয়েছে আর কিছু চ্যালেঞ্জের বাংলা কি প্রতিদ্বন্দ্বিতা না, চ্যালেঞ্জ মানে হচ্ছে চ্যালেঞ্জ বুঝেন তো, চ্যালেঞ্জ থাকে প্রতিদ্বন্দ্বিতা না, চ্যালেঞ্জ মানে হচ্ছে কি বলবো, না যাই হোক, সুবিধা থাকে কিছু অসুবিধা থাকে, সুবিধা অসুবিধা থাকে। প্রতিবন্ধকতা থাকে, প্রতিবন্ধকতা। তো আমাদের কলিযুগের মানুষের মানসিকতা কিরকম? ব্রহ্মচারীর সুবিধাটাও চাইব আর গৃহস্থ সুবিধাটাও চাইব, দুটো সুবিধা চাই আমার। কিন্তু দুটো আশ্রমের যে দায়িত্ব, সেই দুটো আশ্রমের দায়িত্ব সম্বন্ধে খুব একটা আমরা আলোচনা করি না। তো ব্রহ্মচারী আশ্রমে কিছু সুবিধা আছে, কি সুবিধা? কোন জড়জগতে কোন দায়িত্ব নাই, এটা একটা বিরাট সুবিধা। টাকা রোজগার করতে হয় না, চাকরি করতে হয় না, সংসার পালতে হয় না, তো এটা একটা সুবিধার দিক। তো দায়িত্বটা কোনটা? মানসিক তপস্যা কোনটা? সাধুগুরু বৈষ্ণবের উপর নির্ভরশীল থাকতে হবে, ব্যাংক ব্যালেন্স করা যাবে না, গাড়ি বাড়ি করা যাবে না, যে গৃহস্থ আশ্রমে যে সমস্ত ফেসিলিটি সেগুলো পাওয়া যাবে না। আবার গৃহস্থ আশ্রমে কি সুবিধা আছে? এই সুবিধাগুলো আছে, নিজের বাড়ি থাকবে, গাড়ি থাকবে, স্ত্রী থাকবে, পরিবার থাকবে। কিন্তু অসুবিধাটা কি? সংসার জীবনে আমরা এত ব্যস্ত হয়ে পড়ি, ব্যস্ত হয়ে গিয়ে আমাদের যে মনুষ্য জীবনের উদ্দেশ্য সেই সম্বন্ধে আমরা ভুলে যাওয়ার প্রবণতা আমাদের মধ্যে দেখা যায়। তাই জন্য প্রত্যেকটা আশ্রমে যখন আমাদের নিজের দায়িত্বটা বুঝে নেব ঠিক মতো ভাবে, তাহলে ব্রহ্মচারী এবং গৃহস্থ আশ্রমের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এবং ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, যদি কোন গৃহস্থ ঠিক যথার্থ গৃহস্থ হিসেবে জীবনযাপন করে, তাকে সন্ন্যাসীদের প্রণাম করা উচিত। কারণ কলিযুগে যথার্থ গৃহস্থ হওয়া খুব কঠিন, তাই যদি ঠিকঠিক ভাবে গৃহস্থ জীবন যাপন করা, তা যদি কেউ গৃহস্থ ব্রহ্মচারী হতে পারে, অর্থাৎ গৃহস্থ আশ্রমে সব থেকে বড় তপস্যা যে খালি সন্তান উৎপাদনের জন্য যদি কেউ খালি যৌন জীবন যাপন করতে পারে, সেইভাবে যদি তার ইন্দ্রিয়কে কেউ সংযম করতে পারে, তাহলে সে সন্ন্যাসীর থেকেও শ্রেষ্ঠ। কিন্তু সেই সম্বন্ধে আমরা খুব একটা উৎসাহী হই না। আমাদের কি কনসেপ্ট? এটা কে করতে পারবে? যে ব্রহ্মচারী জীবনে কঠোরভাবে ব্রত পালন করেছে সেইটা করতে পারবে। আমাদের সমস্যাটা হচ্ছে ব্রহ্মচারী ঠিক মতো পারছে না, গৃহস্থ হয়ে যায়। তো যে ব্রহ্মচারী ভালো করে পারছে না, সে গৃহস্থ কি করে ভালো হবে? আর যে ভালো গৃহস্থ হতে পারবে না, সে ভালো প্রাণপ্রস্থ হতে পারবে না। তাই বৈদিক সংস্কৃতির ভিত্তিটা হচ্ছে ব্রহ্মচর্য ব্রত পালন, ওটা বলে ফাউন্ডেশন, ভিত্তি, ইন্দ্রিয় সংযমের শিক্ষা। কারণ প্রতিটি আশ্রমেই এটা হচ্ছে মুখ্য, সে ব্রহ্মচারী হোক, গৃহস্থ হোক, বানপ্রস্থ হোক, সন্ন্যাস হোক। প্রভুপাদ বলছেন অন্য তিনটে আশ্রমে যৌন জীবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ, আর একটা আশ্রমে অনুমোদন করা হয়েছে, সেটা আবার এমন ঝামেলার, বলছে খালি সন্তান উৎপাদনের জন্য যদি কেউ যৌন জীবন যাপন করে সেটা অনুমোদিত, যদি কেউ না করতে পারে তাহলে সে ভগবানের যে চারটে নিয়ম প্রভুপাদ বলছেন কলিযুগে তপস্যা, এই তপস্যা হচ্ছে বিরাট তপস্যা। তাই জন্য কলিযুগের তপস্যা প্রভুপাদ বলে দিয়েছে। যখন ধ্রুব মহারাজের কাহিনী প্রভুপাদ ব্যাখ্যা করছেন, সেখানে ব্যাখ্যা করা হচ্ছে ধ্রুব মহারাজ সিদ্ধি লাভ করেছিল তপস্যা করে নয়। ধ্রুব মহারাজ সিদ্ধি লাভ করেছিল, তপস্যাটা করেছিল কেন? তার গুরুদেব যেভাবে বলেছিল সেইভাবে করেছিল বলে। তাই তপস্যার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, তপস্যার প্রথম ভিত্তিটা হচ্ছে আনুগত্য। আমি কার জন্য তপস্যাটা করছি, কার কথাই আমি জীবন পরিচালনা করছি? অনেক সময় আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনে থাকি, ইসকন পরিচালিত হচ্ছে শ্রীল প্রভুপাদের নির্দেশে, তিনি হচ্ছেন আমাদের প্রতিষ্ঠাতা আচার্য। তাই উনি আমাদেরকে বিধি দিয়ে গেছেন কি করা দরকার। প্রভুপাদ তাৎপর্য ভেরি ক্লিয়ার, প্রত্যেক জায়গাতে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তপস্যা কি। কিন্তু আমি যদি মনে করি না না, প্রভুপাদ এটা আমার জন্য বলেনি, আমার জন্য হচ্ছে হরিভক্তি বিলাস, তো সেখানেই সমস্যাটা দাঁড়ায়। সমস্যাটা হরিভক্তি বিলাসে নয়, আর সমস্যাটা প্রভুপাদে তাৎপর্য নয়, সমস্যাটা হচ্ছে আমাদের মানসিকতাতে, আমি কার আনুগত্যে ভজন করছি। তাই এখানে যে পৃথু মহারাজ, ধ্রুব মহারাজ, এরপরে দেখবেন তিনি পৃথিমহারাজ সনৎ কুমারের নির্দেশে, তাদের নির্দেশে তপস্যা করছে। ধ্রুব মহারাজ তার গুরুদেব নারদ মুনির নির্দেশে তপস্যা করছে, তা আমরা কার নির্দেশে তপস্যা করব? সেটা হচ্ছে প্রথম, কি তপস্যা করার আগে কার আনুগত্যে আমি তপস্যা করব। ব্রহ্মা তপস্যা করেছিলেন কৃষ্ণের নির্দেশে, বিভিন্ন আচার্যরা তপস্যা করেছেন, রঘুনাথ গোস্বামী তপস্যা করেছেন মহাপ্রভুর আনুগত্যে, তা আমরা কার আনুগত্যে তপস্যা করব? তাই শ্রীল প্রভুপাদ তিনি কোন তপস্যার কথা বলছেন? যেটা ওনার গুরুদেব বলেছে, তিনি বলছেন পাশ্চাত্যের মানুষেরা বা যে কোনো মানুষ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পদাঙ্ক অনুসরণ করে মন্দিরে বাস করতে পারেন, যা বনবাসের থেকেও শ্রেষ্ঠ। অর্থাৎ প্রভুপাদ কোন পন্থাটা দিচ্ছেন? যে পন্থাটা গুরু পরম্পরা ধারায় তার পূর্বতন আচার্যদের ধারাটাকে তার গুরুদেব যেভাবে তার কাছে প্রদান করেছেন তিনি সেইভাবে জীবনকে পরিচালনা করছেন। এটা একটা বিরাট তপস্যা, মনের তপস্যা। আমি কাকে মেনে চলব? আমি প্রভুপাদকে মেনে চলব, ভক্তিবিনোদ ঠাকুরকে মেনে চলব, ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুরকে মেনে চলব, রূপ গোস্বামীকে মেনে চলব, সনাতন গোস্বামীকে, কাকে মেনে চলব? সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাই জন্য আমাদের শ্রীল প্রভুপাদের আনুগত্যে ভজন করাটাই হচ্ছে সব থেকে শ্রেয়, কারণ প্রভুপাদ আমাদের থেকে বেশি বোঝেন রূপ গোস্বামী কি চেয়েছিলেন, প্রভুপাদ আমাদের থেকে ভালো জানেন হরিভক্তি বিলাতে কি আছে, তিনি আমাদের থেকে ভালো জানেন সনাতন গোস্বামী কি চেয়েছেন, তিনি আমার থেকে ভালো জানেন যে ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর কিভাবে ভজন করতে চেয়েছিলেন। তাই জন্য আমাদের জীবনে উন্নতি অনেকটাই নির্ভর করবে আমরা প্রভুপাদের চরণে কত আনুগত্য স্বীকার করছি। প্রভুপাদের চরণে আনুগত্য মানে প্রভুপাদ যেভাবে বলেছেন সেইভাবে যদি আমরা জীবনকে পরিচালনা করি তাহলে আমাদের জীবনে সিদ্ধি লাভ করা সহজ হবে। সেটাই প্রভুপাদ ব্যাখ্যা করছেন তাৎপর্যের শেষের দিকে, যে আমাদের তপস্যাটা কি। তিনি বলছেন যে রূপ গোস্বামী তিনি তার মন্ত্রিত্বের পথ ত্যাগ করে বৃন্দাবনে গিয়ে গাছের তলায় ভজন করেছিলেন, তো সেটাকে অনুকরণ করতে গিয়ে অনেক ভক্ত সেটা চেষ্টা করেছে, প্রভুপাদ খুব খোলাখুলি বলছে, এবং সেটা করতে গিয়ে কি হয়েছে, সেটা করতে গিয়ে অন্য পথে বিপথে পরিচালিত হয়েছে, সেটা হচ্ছে সমস্যা। তার কেন সমস্যা? কারণ আনুগত্য, আনুগত্য মানে আমার গুরুদেব আমাদের পূর্বতন আচার্য জানেন আমাদের দ্বারা কি হবে। শাস্ত্রে অনেক কথা ব্যাখ্যা থাকে কিন্তু কিছু কিছু থাকে নীতি আর কিছু কিছু থাকে ডিটেলস। তো যারা আচার্য ওনারা জানেন, যেমন জপ করা, এটা হচ্ছে নীতি। তো কেউ এসে বলতে পারে জপ না করলেও হবে, কেউ বলতে পারবে? পারবে। কিন্তু শ্রীল প্রভুপাদ তিনি জানেন যে কতটুকু হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে, কতটুকু নাম সংকীর্তন করতে হবে, কতটুকু সেবা করতে হবে, কতটুকু গ্রন্থ অধ্যয়ন করতে হবে, কোনটা ব্যালেন্স হবে আমাদের জীবনে। কারণ যোগীর প্রধান লক্ষণ হচ্ছে ভগবত গীতাতে যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু, এই যে আমাদের কোনটা কতটুকু করা দরকার সেটা কার দ্বারা নির্ধারিত হওয়া উচিত। তো গুরু মহারাজ আমার পরমারাধ্য গুরুদেব শ্রীশ্রীমা জয়প্রদা গোস্বামী মহারাজ একবার বলছিলেন, একবার তিনি কলকাতা মন্দিরে আছেন, তো কলকাতা মন্দিরে সকালে প্রসাদ টুসাদ হয়ে গেছে, তারপর জপ করছে, জপ তো প্রভুপাদ দেখেছে, প্রভুপাদকে দেখে আরো একটু ভালো জপ করছে, ভাবছে খুব খুশি হবে প্রভুপাদ। তো জিজ্ঞেস করছে কি করছো? জয়পতাকা, জপ করছি। কেন, সকালে জপ হয়নি, ষোলোমালা জপ হয়নি? বলছে না ষোলোমালা হয়ে গেছে, আমি 32 মালা করছি। বলছে আমি কি তোমাকে 32 মালা করতে বলেছি না ষোলোমালা করতে বলেছি? বলছি 16 মালা। তো এখন প্রসাদের পরে কি করার কর্তব্য তোমার? এখন যাও প্রচার করো। দেখি একবার আমাকে উদাহরণ দিচ্ছিল, তার মানে এই নয় যে জপ বেশি করতে হবে না, কিন্তু আমাকে ভাবতে হবে মুডটা কি, যে আমার গুরুদেব যদি চায় সোলামালা জপ করে বাকি সময়টা প্রচার করব, তাহলে সেটার মাধ্যম দিয়ে আমার সিদ্ধি লাভ হবে, এই বিশ্বাসটা থাকতে হবে। তাহলে না, আমি বেশি বুঝি, আমি যদি আমার গুরু থেকে আমার প্রতিষ্ঠাতা আচার্য থেকে বেশি বুঝি, তাহলে ভক্তি জীবনে সমস্যা দেখা দেবে। তাই জন্য আমাদের বোঝা উচিত যে আমার থেকে শ্রীল প্রভুপাদ বেশি বোঝেন, কারণ তিনি হচ্ছেন আমাদের পরম্পরার একজন অন্যতম আচার্য, এবং তিনি যে পথটা দেখিয়ে দিয়েছেন সেই পথে যদি আমরা চলি তাহলে আমাদের ভক্তি জীবনে অগ্রগতি করা খুব সহজ হবে, কারণ তিনি জানেন যে আমরা কি করতে পারবো আমরা কি করতে পারবো না। সেই জন্য তার পথে হাঁটলে সেই তপস্যাটা আমরা ঠিক মতো ভাবে ফল লাভ করতে পারবো সেই তপস্যা থেকে, তা নাহলে কি হবে, আমাদের হৃদয় শুষ্ক হবে এবং আমরা অপকর্মে লিপ্ত হব। যেটা প্রভুপাদ তাৎপর্যে বলছেন, যারা রূপ গোস্বামীর অনুকরণ করে বৃন্দাবনে বাস করতে গেছে তাদের বৃন্দাবন বাসের যে ফল সেই ফল লাভ হয়নি, তার ফলে তারা অন্য পথে পরিচালিত হয়েছে। কেন? কারণ তারা অনুকরণ করতে গেছে, আমাদেরকে অনুসরণ করতে হবে। প্রভুপাদ বলছেন অনুকরণ এবং অনুসরণ দুটো জিনিস রয়েছে, তা আমরা কিভাবে পরিচালিত হবো, যেভাবে আমাদেরকে বলা হবে সেভাবে আমরা নিজেকে নিজের জীবনকে পরিচালিত করব। এটা হলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে প্রভুপাদ ব্যাখ্যা করছেন তপস্যা ভক্তি জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। কিরকম তপস্যা সেটা ডিটেলস, কিন্তু আমাদেরকে তপস্যা করতেই হবে। ব্রহ্মা থেকে শুরু করে তপদিব্যম পুত্রকা থেকে শুরু করে সব জায়গাতে খালি তপস্যার কথা বলা হচ্ছে, কারণ তপস্যার মাধ্যম দিয়েই আমাদের হৃদয় শুদ্ধ হয়, তপস্যার মাধ্যম দিয়ে আমাদের অস্তিত্ব শুদ্ধ হয়। তপস্যা মানে আমি আমার মন যেটা চাইছে না করতে সেটা করতে হবে, আমাদের দেহ যেটা চাইছে না সেটা করতে হবে তপস্যা। তো প্রভুপাদ এখানে তপস্যা বলেছেন যে বনে যাওয়ার দরকার নেই, কারণ বনে যাওয়া খুব মুশকিল, কারণ বনে এখন বন এমনিতে নাই, আর যে কটা বন আছে সেখানে সব আতঙ্কবাদীরা থাকে এখন বনে, তো বনে থাকা খুব রিস্ক। তো প্রভুপাদ বলছেন বনে থাকা হচ্ছে সত্ত্বগুণ, শহরে থাকা হচ্ছে রজগুণ, আর বেশালয়ে বা মন্দিরালয়ে থাকা হচ্ছে তমগুণ, আর মন্দিরে থাকা হচ্ছে শুদ্ধ সত্ত্বগুণ। তো প্রভুপাদ কলিযুগের মানুষদের জন্য আগেকার যুগে যে ফেসিলিটি ছিল না, আত্ম সত্ত্বগুণ ছিল বনে, কিন্তু শ্রীল প্রভুপাদের কৃপায় শ্রীল ভক্তি সিদ্ধ চৌধুরী ঠাকুরের কৃপায় কলিযুগের অধঃপতিত মানুষ বনে যাওয়ার তো কোনো দরকার নেই, কিন্তু বনে যাওয়ার যে ফল তার থেকে উন্নত ফল লাভ করতে পারবে যদি কেউ মন্দিরে এসে বসবাস করে। তো প্রভুপাদ বলেছেন কলিযুগের বানপ্রস্থ জীবন মানে মন্দিরে এসে বসবাস করা। প্রভুপাদ অন্য জায়গায় বলেছেন কলিযুগের বন মানে বৃন্দাবন এবং মায়াপুর, কলিযুগে অন্য কোনো বনে যাওয়া দরকার নেই, কলিযুগে যারা বানপ্রস্থ আশ্রম গ্রহণ করতে চায় তারা নবদ্বীপ এবং বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং চৈতন্য মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করলে তারা বানপ্রস্থ জীবন যাপন করতে পারে। এখন কে বানপ্রস্থ জীবন যাপন করতে পারে ভালোভাবে? কালকে ক্লাস শুনছিলাম প্রভুপাদের সব শিষ্যদের কথা, এখানে বেশি বলা যাবে না, তো মেন হচ্ছে কি হচ্ছে, যখন গৃহস্থ জীবনের সমস্যা বানপ্রস্থ নিয়ে নিলাম, সেরকম কথা বলা হচ্ছে না। প্রভুপাদ বলছেন, প্রভুপাদ লিখছেন, ও আমার স্ত্রীকে ভালো লাগে না তাই বানপ্রস্থ হয়ে গেলাম। প্রভুপাদ বলছে আমারও আমার স্ত্রীকে ভালো লাগতো না, কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত আমার গৃহস্থ জীবনের দায়িত্ব অর্থাৎ আমার ছেলেরা যতক্ষণ পর্যন্ত নিজেরা স্থিত হয়েছে ততদিন আমি গৃহস্থ জীবনে ছিলাম। এটা দায়িত্ব জ্ঞান, দায়িত্বপূর্ণ ভাবে জীবনযাপন করতে হবে। আমাদের সমস্যাটা কি, ও গৃহস্থ হয়ে গেলাম যে ব্রহ্মচারীটাই ভালো ছিল, তা গৃহস্থ হওয়ার দরকারটা কি ছিল, তো আর ভালো লাগে না গৃহস্থ জীবন, তো যখন ভালো লাগে না তো গৃহস্থ হয়েছে কেন, আমার ভালো লাগুক বা না লাগুক যখন গৃহস্থ হয়েছে গৃহস্থ দায়িত্ব এবং কর্তব্য করতে হবে। যখন ব্রহ্মচারী আছি ভালো লাগুক বা না লাগুক ব্রহ্মচারীর কর্তব্য আমাকে পালন করতে হবে। তো একটা কাহিনী আছে যে রাজা প্রিয়ব্রত, গৃহগত সে গৃহস্থ হতে চায়নি, রাজা হতে চায়নি, কিন্তু তাকে বলা হলো যে তুমি রাজা হও, তুমি গৃহস্থ হও। সে আদর্শ গৃহস্থ এবং আদর্শ রাজা, কিন্তু সে রাজা হতে চায়নি, সে গৃহস্থ হতে চায়নি। কি করে হলো এটা? কারণ সে চাক বা না চাক, যখন সে সেই জীবনে প্রবেশ করেছে তখন সেটাকে দায়িত্বপূর্ণ ভাবে পালন করেছে। প্রিয়ব্রত খুব আদর্শ গৃহস্থ ছিল, তার মানে এই নয় সে গৃহস্থ হতে চেয়েছিল, সে গৃহস্থ হতে চায়নি। সে আদর্শ রাজা ছিল কিন্তু সে রাজা হতে চায়নি। এটা হচ্ছে যোগ্যতা, যে আমরা না চাইলেও যে স্থিতিতে আমি থাকবো সে স্থিতিতে যে আমার কর্তব্য, সে কর্তব্য আমাকে নিষ্ঠা সহকারে পালন করতে হবে, তাহলে সেটা হচ্ছে ভগবত প্রীতি, সেটাই ভগবানকে আনন্দ প্রদান করবেন। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, পঞ্চতত্ত্ব ভগবান কি জয়। তা আমার কি ভালো লাগে সেটা গুরুত্বপূর্ণ না, আমার কি কর্তব্য সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে ভক্তি জীবনে এসেও আমাদের এই সেবাটা ভালো লাগে, আমার ওইটা ভালো লাগে, আমার ওইটা ভালো লাগে। এই যতদিন আমাদের শ্রীপা জননী শুরু বলছেন, যতদিন একটা তিনটে শব্দ ইংরেজিতে বলছেন, আই লাইক ইট, আমার এটা ভালো লাগে, যতদিন এটা থাকবে আমাদের চেতনায় ততদিন এই জগতে থাকতে হবে। এই তিনটে শব্দ আমাদেরকে এই জগতে রাখার জন্য যথেষ্ট। তো ভক্তি জীবন, যে কোনো ধার্মিক জীবন, ভক্তি জীবন তো অনেক উন্নত জীবন, ধার্মিক জীবনও আমার কি ভালো লাগে সেটা গুরুত্বপূর্ণ না, আমার কি কর্তব্য সেটা গুরুত্বপূর্ণ। তাই ভক্তি জীবনে যখন আমরা এসে মন্দিরে এসে জয়েন করি বা গুরুদেবের আনুগত্য স্বীকার করি, তখন আমাকে দেখতে হবে যে আমার অথরিটি কি চায়, আমার গুরুদেব কি চায়, প্রভুপাদ কি চায়, সেটাই আমাকে করতে হবে। আমি কি চাই সেটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে একটা ফাউন্ডেশন। এই ভিত্তিটা যদি না থাকে তাহলে ভক্তি জীবনে অগ্রগতি করা খুব সম্ভব নয়, অসম্ভব। তো শ্রীমদ রাধানাথ স্বামী মহারাজ বলছিলেন, যখন প্রথম দিকে যখন আমরা ভক্তি জীবনে অপক্ক অবস্থায় থাকি, তখন যেটা বলা হবে সেটাই করা উচিত, কিন্তু যখন আমি সেই স্থিতিতে চলে যাব যে আমাকে যেটা বলা হবে সেটা করতে আমার কোনো অসুবিধা নাই, তখন আমার যেটা ভালো লাগে সেটা করা উচিত। অদ্ভুত একটা তত্ত্ব। তা যখন আমার ভালো লাগে এই কনসেপ্টটা থাকবে, ততদিন আমাকে যেটা বলা হবে সেটা করলেই ভালো। তা নাহলে কি হবে, আমার ভালো লাগে মানে আমার সেটার প্রতি একটা জড়জাগতিক আসক্তি সৃষ্টি হবে, কিন্তু যখন আমি সেই আসক্তি থেকে মুক্ত হয়ে যাবো, আমার ভালো লাগে সেই জিনিসটা আমার নেই, যেটা বলবে আমি সেটাই করবো, সেই স্তরে যখন আমরা অধিষ্ঠিত হয়ে যাব, তখন আমার যেটা, আমি যে বিষয়ে এক্সপার্ট সেটা আমাদের করা উচিত। কারণ তখন তাহলে সেই ভয়টা থাকবে না যে আমি সেটার প্রতি আসক্ত হয়ে যাব। কিন্তু আমাদের আন্দোলন অত্যন্ত সরল আন্দোলন, আমাদের কি করতে হবে সেটা খুব পরিষ্কার। মহাপ্রভুর আন্দোলন হচ্ছে প্রচার আন্দোলন। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। কলিযুগের তপস্যা হচ্ছে প্রচার, কোন পরিস্থিতিতে প্রচার, প্রতিকূল পরিস্থিতিতে প্রচার, সেটা হচ্ছে সব থেকে বড় তপস্যা। প্রভুপাদ বলছেন আমাদেরকে হয়তো কেউ সম্মান করবে না, প্রচার করতে গেলে আমাদেরকে অসম্মান করবে, আমাদের হয়তো মন্দিরে আসবে না কেউ, কিন্তু আমাদেরকে যেতে হবে। কলিযুগের প্রচার মানে আমাদের আশা করা উচিত না যে আমাদের মন্দিরে লোক আসবে। তো চৈতন্য মহাপ্রভু বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এটা হচ্ছে মহাপ্রভুর আন্দোলন, আমাদের কেউ আসবে না আমাদের কাছে, আমাদেরকে যেতে হবে। ভগবান কৃষ্ণ বেরিয়ে যাচ্ছে রথযাত্রায় জগন্নাথ, তো এটা হচ্ছে কলিযুগের ভাব, পঞ্চতত্ত্বের ভাবটাই তাই, যে অনুকম্পা কৃপা। সেটা কিভাবে? প্রভুপাদ বলছেন, তোমরা আমেরিকার ইউরোপের শিষ্যদেরকে বলছে, তোমরা তো আমার কাছে আসুনি, আমি তোমাদের কাছে গেছি। এটা হচ্ছে আন্দোলন। আমাদের আন্দোলন হচ্ছে আমরা যাব, সেটা হচ্ছে প্রচার এবং সেটা হচ্ছে তপস্যা। কোন জায়গায় আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে, কোন জায়গায় আমাদেরকে ভালোভাবে গ্রহণ করবে না, অপমান করবে। এই প্রচারে গিয়ে যে অপমান সহ্য করা, সেটা হচ্ছে গুলিজিগার একটা তপস্যা, বিরাট তপস্যা। যারা প্রচার করে ফিরলে তারা জানে, সংকীর্তন ভক্তরা, নামট্ট ভক্তরা, তো যারা গৃহে গৃহে গিয়ে প্রচার করছে, তাদের যে তপস্যা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তপস্যা, এবং সেই তপস্যায় মহাপ্রভুকে সব থেকে বেশি সন্তুষ্ট করে। কলিযুগের তপস্যা বনে গিয়ে তপস্যা নয়, কলিযুগের তপস্যা হচ্ছে প্রচারের তপস্যা। তো এই তপস্যাকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের এই ফেসিলিটি থাকলেও, প্রভুপাদ বলছেন আমার শিষ্যরা পৃথিবীর সব জায়গাতে সুন্দর সুন্দর ঘর বানিয়ে রেখেছে। সব জায়গায় দেখবেন মন্দিরে বহুপাদের জন্য বিরাট বিরাট ঘর, কিন্তু আমি কোনো জায়গাতে থাকতে পারি না। এটাই তপস্যা। ফেসিলিটি আছে কিন্তু ভোগ করার সময় নাই বা সুযোগ নাই। তাই যারা বড় বড় প্রচার করে তাদের অনেক ফেসিলিটি আছে, কিন্তু তারা এত ব্যস্ত থাকে যে ফেসিলিটি ভোগ করার টাইমটা কোথায়, দৌড়াচ্ছে সবসময়, তো তো ফেসিলিটি কি করে ভোগ করবে। তাই যদি ফেসিলিটি একান্ত থাকতে হয়, সেই ফেসিলিটিটাকে প্রচারের কাজে যখন আমরা নিযুক্ত করব, তখন আমরা আর এটার প্রতি আসক্ত হব না। তার মানে এই নয় সাবধান থাকা দরকার কতটুকু আমি হজম করতে পারবো, কিন্তু যদি আমি সেই ফেসিলিটি নিয়ে বসে যাই, তাহলে সেটা আমার মায়ার কারণ হবে। তাই জন্য সহজ পন্থা হচ্ছে, প্রভুপাদ বলছেন, সিম্পল লিভিং হাই থিঙ্কিং, সরল জীবনযাপন করাটাই হচ্ছে শ্রেয়। যতটুকু দরকার অত্যাহার, প্রভুপাদ এখানে বলছেন যে অত্যাহার, অত্যাহার মানে খালি অতিরিক্ত আহার নয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ইন্দ্রিয়ের যে পাঁচটা ইন্দ্রিয়, পাঁচটা কর্মেন্দ্রিয়, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, তাদের যে চাহিদা সেটাকে অত্যাহার বলা হচ্ছে। এই চাহিদাকে যত বেশি আমি সন্তুষ্ট করতে চাইব, সেটাকে অত্যাহার বলা হচ্ছে। খালি খাওয়াটা না, খাওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ জিভার বেগ যদি কন্ট্রোল করতে না পারি, তাহলে উদর উপস্থের বেগ আমাদের কন্ট্রোল হবে না। তাই জন্য জিভার বেগকে কন্ট্রোল করা খুব গুরুত্বপূর্ণ। জিভার দুটো কাজ, আহার এবং কথা বলা। এই দুটোকে যদি আমরা, কলিযুগের মেন তপস্যা হচ্ছে এই দুটো তপস্যা। প্রভুপাদ বলছেন কলিযুগে খাবার কি তপস্যা, খালি কৃষ্ণ প্রসাদ খাবো, এটা একটা বিরাট তপস্যা। আমাদের তো বলছে না পাতা খেতে, ফল খেতে, বলছে কৃষ্ণ প্রসাদ খাও। সেটাও আমাদের মনটা মানে এই দিক ওদিক খেতে ইচ্ছা হয় অন্য জিনিস। তো এটা কেন হচ্ছে, এটা কলিযুগের একটা লক্ষণ, কারণ এই তপস্যা আমরা করতে পারবো না। আমরা রূপ, কি বলে, রূপগোস্বামীর সঙ্গে তুলনা করতে চাই, প্রসাদ ছাড়া কিছু খাওয়া যায় না। প্রভুপাদ বলছেন কেবল কৃষ্ণ প্রসাদ গ্রহণের ব্রত অবলম্বন করতে পারেন, এই ব্রত। তাই এটা হচ্ছে আহারের তপস্যা আমাদের, খালি কৃষ্ণ প্রসাদ খাবো আর কিছু গ্রহণ করব না। এটা একটা যদি গ্রহণ করতে পারে কেউ, তাহলে জীবনে সে উন্নতি করতে পারবে। তো প্রভুপাদ বলছেন অন্য এক জায়গাতে যে সাধুরা একবার খায়, গীতাতে বলছে কোন এক জায়গায় সাধুরা একবার খাদ্য গ্রহণ করে। এটা শুনলে ইসকনের ভক্তরা বজ্রপাত হবে, কিন্তু প্রভুপাদ গীতার তাৎপর্য বলছেন যে যারা সাধু, বিশেষ করে যারা ত্যাগী আশ্রমে আছে, তাদের একবার আহার করা উচিত। প্রভুপাদ নিজেও করতেন, যখন তিনি রাধা দামোদর মন্দিরে ছিলেন তখন তিনি সকালবেলায় কিছু আহার করতেন না, তিনি দুপুর বেলায় 12:30-1টার সময় একবার প্রসাদ পেতেন, আর রাত্রেবেলায় এক গ্লাস দুধ পেতেন, এটাই ছিল ওনার আহার, কারণ এটাই ত্যাগী আশ্রমের লক্ষণ। তো অ্যাটলিস্ট আমাদের তো 3-4 খেতে হয়, কিন্তু অ্যাটলিস্ট একবার পেট ভরে খাওয়া উচিত, আর বাকি 2 সকাল এবং রাত্রে হালকা খেলে মনে হয় মুক্তি জীবনের জন্য অনুকূল। 3 পেট ভরে খাওয়া এটা একটা ভক্তি জীবনের একটা প্রতিকূল জিনিস, ধীরে ধীরে অত্যাহার প্রয়াস, এত তাড়াহুড়া করে প্রয়াস করা দরকার না, কিন্তু ধীরে ধীরে এটা প্রয়াস করা দরকার, কারণ আহারের সঙ্গে আমাদের চেতনা খুব নির্ভরশীল। তো অন্ততপক্ষে কৃষ্ণ প্রসাদ খাবো, ধীরে ধীরে আমাদের চেষ্টা করতে হবে। কৃষ্ণ প্রসাদ ছাড়া অনেক কিছু আমরা খাই, তো সেটাকে ধীরে ধীরে বন্ধ করা, এবং একবার পেট ভরে খাওয়া। বহুপাল আবার বলছেন এক জায়গাতে তাৎপর্যে, যখন প্রসাদ খাবো 50% খাবারটা খেতে হবে, কোনটা 100% তো বুঝতেই পারি না আমরা, কতটা যে 100%, তো যাই হোক মোটামুটি একটা 50% খাবার খেতে হবে, প্রসাদ খেতে হবে, 25% হচ্ছে জল আর 25% হচ্ছে হাওয়া। তাই জন্য এখানেও তিনটে জিনিসে খেতেন প্রীতি মহারাজ, হাওয়া খেতেন, জল খেতেন আর ফল খেতেন। আমাদেরও একই জিনিস, তো জলের জায়গায় ফলের জায়গায় আমাদের অন্ন খেতে হবে। তো অন্ন 50%, 25% জল আর 25% হাওয়া। তাহলে বলছে যোগীদের জন্য ভক্তি জীবনে খুব অনুকূল জিনিসটা, এটা অভ্যাস করলে সম্ভব। তাতে কি নাকি শরীরও ভালো থাকে, আয়ুর্বেদে বলছে শরীরও ভালো থাকে, শরীর মন উৎফুল্ল থাকবে এবং ভক্তি জীবনের জন্য অনুকূল। এটা হচ্ছে খাদ্যের তপস্যা, ঠিক আছে। আর একটা হচ্ছে প্রত্যাহার, প্রত্যাহার প্রয়াস। আমরা যদি বেশি হার করি তাহলে বেশি প্রয়াস করতে হবে, ঠিক কিনা? কারণ আমাদের যারা খেতে দেয় ওটা যদি পছন্দ না হয় অন্য জায়গায় চেষ্টা করতে হয়। তো প্রত্যাহারের সঙ্গে প্রয়াসটা কানেক্টেড আছে। আর প্রত্যাহার মানে খালি খাদ্য না, আমি কি বলছিলাম, জীবনের আর একটা কাজ কথা বলা। তো আমাদের এটাই, এই তপস্যাটা একটা বিরাট তপস্যা। প্রভুপাদ বলছেন, প্রভুপাদকে একজন এসে বলছে, প্রভুপাদ একটা মৌন মৌনী বাবা এসে গেছে, সে কোনো কথা বলে না। বলছে ভালো, কথা না বললেই ভালো, কথা বললে তো ননসেন্স কথা বলবে, তার থেকে চুপচাপ থাকা ভালো। তো অন্তর্মুখী আমরা যদি কৃষ্ণ কথা না বলি চুপচাপ থাকলে ভালো, আর যদি কথা বলতে হয় তাহলে ভগবান সম্বন্ধে কথা বললে ভালো। কিন্তু আমাদের জীব সবসময় অ্যাক্টিভ, তা আমরা সবসময় অন্য কথা বলতে ভালোবাসি। আর বিশেষ করে আশ্রমে যারা থাকি, আমাদের যে যারা বাইরে আমি ঘুরছি অনেক জায়গায়, তারা ব্যস্ত থাকে, তাদের প্রজল্প করার অত টাইম থাকে না। তো কিন্তু আমাদের অনেক সময় টাইম থাকে, তো টাইম থাকলে কি হয়, বসছে অলস মস্তিষ্ক শয়তানের জায়গা বলছে না। আমরা যখন অলস থাকবো তখন আমরা অন্যের দোষ খুঁজে সেটা নিয়ে আলোচনা করতে বেশ মজা লাগে। তাই বলছে প্রজল্প থেকে দূরে থাকার একটাই পন্থা, সবসময় এনগেজ থাকো, ব্যস্ত, অন্যকে নিয়ে চিন্তা করার টাইম থাকবে না। কালকে আমাদের প্রভু ক্লাস দিচ্ছিলেন, প্রভুপাদ একজন শিষ্য, ওনাদের সময় সেবা ছিল মাত্র 16 ঘন্টা। বলছে এখন তো 6 ঘন্টা 7 ঘন্টা মানে হাঁপিয়ে পড়ে সবাই। তো ওনারা বলছিলেন যে ওনাদের গৃহস্থ জীবনের কথা বলছিলেন, যে প্রভুপাদের সময় যে গৃহস্থ জীবন ছিল, তাদের কোনো আলাদা খাওয়া আলাদা কিছু ছিল না, এক জায়গাতেই খেত। তাদের একটাই ফেসিলিটি ছিল, তাদের আলাদা একটা ঘর ছিল। ব্রহ্মচারীরা একটা ঘরে সবাই থাকতো, কিন্তু গৃহস্থরা আলাদা একটা ঘরে থাকতো। যদি কেউ আলাদা ঘর পেত একটা বিরাট ফেসিলিটি পেয়ে গেছে, একটা ঘর যদি পেত সেটা হচ্ছে গৃহস্থ। বলছে কোনো পার্থক্য ছিল না, কারণ মন্দিরের জীবনে প্রভুপাদ কখনো গৃহস্থ এবং ব্রহ্মচারীর মধ্যে পার্থক্য নিরূপণ করেননি। প্রভুপাদ এটা স্থাপন করতে চেয়েছিলেন যে আমার গুরুদেবের সন্ন্যাস শিষ্যরা যা করতে পারেনি আমার গৃহস্থ শিষ্যরা সেটা করে ফেলেছে। তিনি অত্যন্ত গর্বিত ছিলেন, কেন গর্বিত ছিলেন, প্রভুপাদ কাউকে খাটো করতে চায়নি। বলেছিল ভক্তিবৃন্দ সরস্বতী ঠাকুরের সন্ন্যাস শিষ্যরা গিয়ে পাশ্চাত্য জগতে ইংল্যান্ডে গিয়ে প্রচার করতে পারেনি, ব্যর্থ হয়েছিল, কিন্তু আমার গৃহস্থ শিষ্যরা গিয়ে সে ইংল্যান্ডে প্রচার করে এলো এবং সাফল্য লাভ করলো। কেন? গুরুদেবের চরণের শরণাগতি। তারা প্রভুপাদের জন্য জীবন দিতে প্রস্তুত। বিবাহ হয়েছে, বিবাহ কয়েকদিন পরে বলে সন্ন্যাস, কোনো অসুবিধা নেই, কারণ প্রভুপাদের জন্য, প্রভুপাদের জন্য ওরা যা কিছু করতে প্রস্তুত। তো সেই মানসিকতা যে আমরা গুরুদেবের জন্য যা কিছু করতে প্রস্তুত আছি, সেটা হচ্ছে আসল তপস্যা। তো উনি বলছিলেন ওদের ব্রহ্মচারীর জীবনটা কিরকম, একটা করে ঘুমাতে পাশাপাশি, আর ওদের কাপড় এক্সট্রা ছিল না, মানে আলাদা ছিল না, তো সমস্ত কাপড় দিয়ে দিত সব লন্ড্রিতে চলে যেত। তো লন্ড্রি থেকে আবার কি বলে ধুয়ে আসত, তো যার যেটা ভাগ্যে পড়বে সেটা পড়তে হবে। তো এরকম না, এটা আমার জামা, এটা আমার ধুতি, তো সেরকম করে ব্যাপার ছিল না। তো আমাদের যেমন পার্সোনাল আলাদা রুম, তখন তাদের আলাদা জামা কাপড়ও ছিল না, এই ধরনের তপস্যা তাদের ছিল। কেন এটা করছে? কারণ তাদের একটা উন্নত চেতনা ছিল। এটা কেন করতে পারছে? কারণ তারা জানত প্রভুপাদের জন্য যা দরকার সেটাই করতে হবে, সেটা হচ্ছে ভিত্তি। যে আমার জীবন গুরুদেবের জন্য, আমার জীবন পূর্বতন আচার্যদের জন্য, যেমন আমাদের জীবনটা এবার সর্বতভাবে তাদের সেবায় নিয়োজিত হয়ে যাবে, তখন তপস্যাটা একটা আনুষঙ্গিক ব্যাপার। তপস্যা তখন পৃথক ভাবে করতে হবে না, তপস্যাটা অটোমেটিক হবে। তাই জন্য আমি কি তপস্যা করছি সেটা থেকে গুরুত্বপূর্ণ আমি কি জন্য করছি, আমার জীবনটা কার জন্য। আমার জীবনটা যখন গুরুদেবের জন্য প্রভুপাদের জন্য হবে তখন স্বাভাবিকভাবে আমরা তপস্বী পুরুষ হয়ে যাব। তার জন্য আমাকে আলাদা করে তপস্যা করতে হবে না, কারণ ওটাই হচ্ছে আসল তপস্যা, যে আমার জীবন আমার গুরুদেবের জন্য, আমার জীবন প্রভুপাদের জন্য, আমার জীবন পূর্বতন নাথদের জন্য, আমি যা কিছু করব তাদের বিধিবিধানের জন্য করব। সেভাবে যদি আমরা জীবনকে উৎসর্গ করতে পারি তাহলে আলাদা করে কোনো তপস্যা করার আর কোনো দরকার নেই, কারণ সেটা হচ্ছে আমাদের সাফল্যের চাবিকাঠি এবং সেটা হচ্ছে আসল তপস্যা। আমি কার জন্য করছি? তো পিতা মহারাজ, ধ্রুব মহারাজ এনারা সাফল্য লাভ করেছিলেন কারণ তারা তপস্যা করেছিলেন তাদের গুরুদেবকে সন্তুষ্টি বিধান করার জন্য, গুরুদেব যেভাবে চেয়েছিলেন। ঠিক একইভাবে আমরা যদি প্রভুপাদের নির্দেশিত পন্থা অবলম্বন করে তার জন্য জীবনকে উৎসর্গ করি তাহলে পিতু মহারাজ এবং ধ্রুব মহারাজ যে তপস্যা করে, এই ধরনের তপস্যা করে যে ফল লাভ করেছিল, আমরা তাদের প্রদর্শিত যে সহজ তপস্যা সেই তপস্যা করে আমরা তাদের থেকে উন্নত ফল লাভ করতে পারি, যেটা প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করছেন। এটা হচ্ছে ছিল প্রভুপাদ এবং পূর্বতন আচার্যদের একটা অনুকম্পা বা কৃপা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।